বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন, IRGC-র সাবেক প্রধান কমান্ডারের এক্সপোস্ট। ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি আরব, ধর্ম উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক বৃহস্পতিবার। এবং বাংলা লড়তে পারে, বিজেপিকে নিশানা করে মমতা বললেন এরাজ্যে মহারাষ্ট্র দিল্লি ফর্মুলা চলবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গোমার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত ও 101 জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালাল আমেরিকা। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব। এ ব্যাপারে কারও মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। বাকি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেসব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে। ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই। তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গোমার্কিন বাহিনীর শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমেরিকা ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের একজন সামরিক কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি বর্তমানে ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদের সদস্য। রেজাই তাঁর পোস্টে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজেকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী হিসেবে প্রদর্শন করে এসেছেন, তিনি তার প্রথম অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধটি ইয়েমেনের বিরুদ্ধে শুরু করেছেন। এরপর রেজাই লিখেছেন, ট্রাম্প ইউক্রেনে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। কানাডাকে আমেরিকার দখলে আনতে কিংবা পানামা খাল জবরদখল করার পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি। এসব কাজ বাকি রেখে তিনি ইয়েমেনের বিরুদ্ধে একটি অপরিকল্পিত জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টের শেষাংশে জেনারেল রেজাই লিখেছেন, ইনশাআল্লাহ ইয়েমেনে ভুকা নাঙ্গা ইমানদার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকার অত্যাধুনিক রণতরীকে পরাস্ত করবেই। ইয়েমেনের উপর মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানা সহ সারা দেশে শরণাতীতকালের সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশ গ্রহণ করেছে। বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তুলে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানোর পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব সামরিক শক্তিমত্তা, গণপ্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। আমরা হামলার জবাব হামলার মাধ্যমে দেব। শুধু রাজধানী সানার বিরুদ্ধে সানার বিক্ষোভে অন্তত 20 লাখ মানুষ অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন ও ইসরায়েল বিরোধী বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। ওই পাশবিক হামলায় একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন প্রদেশের ইয়োহমোর আশাপিক শহরের হাই আল বাইদার সড়কে দুজন যাত্রীবাহী চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটরসাইকেলটিতে আঘাত হানে। এ সময় মোটরসাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে ওই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপার মার্কেটেও আগুন ধরে যায়। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইয়োহমোর আশরাফিক এলাকায় তৎপর দুজন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে ওই আগ্রাসন চালিয়েছে। দক্ষিণ লেবাননে প্রায় 14 মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহর পাল্টা হামলায় পর্যুদস্ত হয়ে 2024 সালের 27 নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেল আবিব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য উমরা ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট সহ সৌদি উমরা কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও উমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান। এদিকে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী 20 মার্চ বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসি গ্যাবার্ড। তার কাছে প্রশ্ন রাখা হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে, দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে, এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয়, সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে তুলসি গ্যাবার্ড বলেন, অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এ বিষয়টি। তুলসি গ্যাবার্ড আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রী পরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তুলসি গ্যাবার্ড এ সময় ইসলামী খেলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। তুলসি গ্যাবার্ডের মন্তব্যকে গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তৃণমূলের মেগা বৈঠক, প্রধান বক্তা দলের প্রধান মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের দলনেত্রী ভোটের আগে কি বার্তা দেন সেদিকে নজর ছিল সব পক্ষের। একই সঙ্গে নজর ছিল দলীয় কর্মীদের পয়েন্ট ধরে বার্তা দেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে আর কি বার্তা দেন মমতা। 1 ঘন্টা 1 মিনিটের বক্তব্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বোঝালেন এই মুহূর্তে প্রধান কাজ বাংলার সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা। বললেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে যদি কোনো দল একেবারে তৃণমূলী স্তরে কাজ করছে তা তাঁরই দল তৃণমূল কংগ্রেস। লম্বা বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত মমতার নিশানায় বারবার উঠে এল গেরুয়া শিবিরের নাম। শুরুতেই মমতা অভিযোগ করেন, 2024 বাংলায় লোকসভা ভোটে 5 আসনে কারচুপি করে হারানো হয়েছে, নইলে 34 আসনে জিততে পারত তৃণমূল। বিজেপির সমালোচনা করে মমতা আরও বলেন, ভোট এলেই বিজেপি ঠিক করে কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দেওয়া হবে, কাকে চোর বলা হবে। মহারাষ্ট্র দিল্লির প্রসঙ্গ টেনে বলেন, বাংলায় ওই ফর্মুলা চলবে না কোনোভাবেই। মমতা বলেন, বাংলায় আমরা ধরব, যোগ্য জবাব দেব, এটা চ্যালেঞ্জ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপক লঙ্ঘন ঘটিয়ে ইসরায়েল এই হামলা চালায়। এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই শিশু ও নারী। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনুসে কমপক্ষে 77 জন এবং উত্তর গাজা সিটিতে অন্তত 20 জন রয়েছে। গাজা শহরের কোন এলাকা হামলা থেকে বাদ পড়েনি। হামলা চালানো হয়েছে আবাসিক কাঠামো, স্কুল এবং শরণার্থী কেন্দ্রগুলোকে লক্ষ্য করেও। আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, গাজার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে বিস্ফোরণ ঘটেছে যেখানে ইসরায়েলি গোয়েন্দা বিমান এবং যুদ্ধ বিমানগুলো নিযুক্ত রয়েছে। হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে 2023 সালের 7 অক্টোবর অভিযান পরিচালনার পর গাজার বিরুদ্ধে 15 মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদী বাহিনী বর্বর গণহত্যা চালায়। তবে দীর্ঘ আলাপ আলোচনার পর দুই পক্ষের মধ্যে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। আবারও ইয়েমেন প্রসঙ্গ। ইয়েমেনের একটি সূত্র ইসরায়েল সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইয়েমেনের বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা দেখবে। ইরিনার বরাত দিয়ে প্রাসিডে জানিয়েছে, ইয়েমেনের একটি সূত্র আল মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইসরায়েলি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিদের পুরিম উদযাপন মূলত প্রাচীন ইরানে গণহত্যার ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে চালানো একটি প্রচেষ্টা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইহুদিদের পুরিম উদযাপন মূলত প্রাচীন ইরানে গণহত্যার ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে চালানো একটি প্রচেষ্টা। অনেকেই এই উৎসবকে ইরানিদের বিরুদ্ধে হলোকাস্ট বলে মনে করেন। পুরিম উদযাপন অতি গোড়া ইহুদিদের পুরনো ঐতিহ্যগুলোর একটি, যা সাম্প্রতিক দশকগুলোতে অধিকৃত অঞ্চলে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রং এবং রূপ ধারণ করেছে। পুরিম হলো একটি অতি গোড়া ইহুদি উৎসব যা হিব্রু মাস আদ্র অর্থাৎ হিজরি ক্যালেন্ডার অনুসারে মার্চ মাসে পালিত হয়। পুরিম হিব্রু শব্দ পুর থেকে এসেছে যার অর্থ লট। এটি অধিকৃত অঞ্চলগুলোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপের অতি অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের মাঝেও উদযাপিত হয়। পবিত্র বাইবেল অনুসারে ইরানে জারেক্সিসের রাজত্বকালে ইহুদিরা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত ছিল এবং তারা ক্রমাগত ইরানি রাজার দরবারকে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তৎকালীন ইরানের ইহুদি নেতা মর্দিখাই অবশেষে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের মাধ্যমে এক ইহুদি মেয়েকে রাজদরবারে পাঠিয়ে ইরানের রানীর উত্তরসূরি বানায়। রাজদরবারে ওই সুন্দরী ইহুদি তরুণী স্টারের আগমনের সাথে সাথে মর্দিখাই সহজেই পারস্যের রাজাকে প্রলুব্ধ করার জন্য স্টারকে ব্যবহার করে তার অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করে। মন্ত্রী হামান রাজাকে মর্দিখাইয়ের ষড়যন্ত্রের কথা জানান এবং রাজা মর্দিখাইকে ফাঁসি দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু রাজার উপর দৃঢ় প্রভাব বিস্তারকারী স্টার হামানকে বিশ্বাসঘাতক বলে সাব্যস্ত করেন এবং রাজাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেন। অবশেষে হামানকে ফাঁসি দেওয়া হয় এবং তার 10 পুত্রকেও হত্যা করা হয়। হামান এবং তার পুত্রদের হত্যা করার পর ইরানে বসবাসকারী ইহুদি অভিবাসীরা ইরানের কিছু অংশের উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইরানের 127টি ভিন্ন ভিন্ন স্থানে ইরানিদের উপর ব্যাপক গণহত্যা চালায়। স্টারের বই সহ ইহুদি বইগুলোতে বলা হয়েছে ইহুদিরা 80,000 ইরানিকে হত্যা করার কথা স্বীকার করেছে, যদিও স্বাধীন গবেষকরা এই সংখ্যাটি অন্তত 5,00,000 বলে মনে করেন। যদিও গণহত্যার পর 15 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, ইহুদিরা সেই ইতিহাসের চরিত্রের পোশাক পরে এবং গণহত্যার অপরাধীদের ভূমিকায় অভিনয় করে ইরানি গণহত্যা উৎসব উদযাপন করে যাচ্ছে। পুরিম ঈদের ছুটির সময় যেসব অনুষ্ঠান করা হয় তার মধ্যে একটি হলো দখলকৃত অঞ্চলে ইহুদিবাদীদের নরখাদকদের কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে তারা নরখাদকের মুখোশ পরে এবং মুখে কৃত্রিম মানবদেহের বিভিন্ন অঙ্গ ধারণ করে, ইরানিদের হত্যার প্রতীক হিসেবে এমন রূপ ধারণ করে যা দেখলে মনে হবে ইরানিদের রক্তের পিপাসায় তারা তৃষ্ণার্ত। ইরানিদের প্রতি ইহুদিদের রক্ত পিপাসার প্রতীক হিসেবে রক্ত বা রক্ত রঙের পানীয় পান করা এই উৎসবে ইহুদিদের একটি রীতি। এই দিনে পাগলামি এবং মাতলামি পর্যায়ের মদ পান করা তাদের একটি সাধারণ ঐতিহ্য। এই দিনে ইহুদিদের পালনীয় আরেকটি অনুষ্ঠান হলো হামানের কুশপুত্তলিকা পোড়ানো। তারা জারেক্সিসের প্রধানমন্ত্রী হামানের একটি প্রতীকী মূর্তিতে অগ্নিসংযোগ করে। ইহুদিরা হামানের কান নামে একটি মিষ্টি তৈরি করে ইরানি মন্ত্রীর ফাঁসি উদযাপন করে। ইহুদিরা অবশ্য তাদের বিশ্ব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে এই পাশবিক এবং ঘৃণ্য অনুষ্ঠানকে স্বাভাবিক করে তুলতে সক্ষম হয়েছে। বিশেষ করে এটিকে হ্যালোইনের মতো স্বাভাবিক করে তুলে ধরে তারা। কোন কোন সমালোচক পুরিমের আধুনিক রূপটিকে ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা বলেও মনে করেন, যারা তাদের শহর বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে।
রেডিও তেহরানের প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম, পদ্ধতি এবং ফরম্যাট বা কাঠামো। এক সময়ের জনপ্রিয় টেপ রেকর্ডার এখন কেবলই জাদুঘরের সামগ্রী। প্রযুক্তির কল্যাণে এখন রেডিও, বিশেষ করে শর্টওয়েভ রেডিওগুলো পাল্টে নিয়েছে তাদের বিগত স্বরূপ। ফ্রিকোয়েন্সির পাশাপাশি এখন রেডিওর সকল আয়োজনে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন রেডিওর কার্যক্রম বিগত কাঠামো থেকে আগামীর দিকে নতুন রূপে অগ্রসরমান। রেডিও তেহরানও সময়কে ধারণ করে অনাগত আগামীর দিকে ছুটে চলেছে নতুন আঙ্গিকে। ইরানের নববর্ষ 21 মার্চ 2025 শুক্রবার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সিতে লাইভ নিউজ কিংবা সংবাদ প্রতিবেদন থাকছে না। পুরো সময় জুড়ে প্রচারিত হবে আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। গোটা বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে নজর রাখুন। অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি: twme/farstodaybn, instagram.com/iranradiobn1, facebook.com/iranradiobn, facebook.com/farstodaybangla, iranradio.ir/bn, youtube.com/@iranradiobn।
এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
শ্রোতা ভাই বোনেরা, আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা মধ্যপ্রাচ্যে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির দৃষ্টিভঙ্গি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মক্কা বিজয়ের পর ইসলামের শত্রুরা যখন নবীন এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর ব্যাপারে হতাশ হয়ে পড়ে, তখন তারা ইসলামের সঙ্গে প্রকাশ্য শত্রুতা বাদ দিয়ে মুসলমান সেজেই এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর সিদ্ধান্ত নেয়। পবিত্র কোরআনের বহু আয়াতে এই মুসলিম বেশধারী তথা ছদ্মবেশী মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের প্রকাশ্য শত্রুদের চেয়ে মুনাফিকদের ব্যাপারে বেশি সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য নিজেদের খাঁটি মুসলমান বলে দাবি করে এবং অন্যদের তৎপরতাকে ইসলাম বিরোধী তৎপরতা হিসেবে তুলে ধরে তাদের কথায় কথায় কাফির বলে অভিহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু মহানবীর ইন্তেকালের পর মুনাফিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে তারা মুসলমানদের মধ্যে বড় ধরনের বিভেদ ও সংঘাত সৃষ্টি করতে সক্ষম হয়।
আমিরুল মোমিনীন হজরত আলী আলাইসালামের শাসনামলে খারেজি সহ মুসলমান নামধারী একদল মুনাফিক আলী আলাইসালাম ও তাঁর অনুসারীদের কাফির বলত, আর বর্তমান যুগেও ওহাবি ও তাকফিরি ধারাগুলো অন্যদেরকে কথায় কথায় কাফির বলতে অভ্যস্ত। শয়তানি শক্তিগুলো এদের সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিতেই, আর এভাবে মুসলিম ও ইসলামী শক্তিগুলোকে ধ্বংস বা দুর্বল করাই হল ইসলামের শত্রুদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় এবং সম্প্রতি ইরাকেও তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস জোরদার হয়েছে। কথিত খাঁটি ইসলাম ও খাঁটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিদাত বা কুপ্রথা ও শির্ক নির্মূলের নামে তারা দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর সরল মনা যুবকদের আকৃষ্ট করে। তবে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা সাম্রাজ্যবাদী পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরায়েলের মতো ইসলামের প্রকাশ্য শত্রুদের মদদ নিয়েই নানা সংগঠন ও সশস্ত্র গ্রুপ গড়ে তুলেছে, আর ইসলামের প্রাথমিক লালনভূমি হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী তৎপরতার ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
তাকফিরি সালাফি সন্ত্রাসের চিন্তাগত ভিত্তি হল ওয়াহাবি মতবাদ। এই মতবাদ গড়ে তোলা হয়েছে ইবনে তাইমিয়া নামের এক ব্যক্তির চিন্তাধারার আলোকে। ইসলামী দর্শন, যুক্তি এবং কোরআন হাদিসের মতামতের বিরোধী এই চিন্তাধারা প্রতিষ্ঠার নামে ওয়াহাবিরা গত কয়েক শতকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ধ্বংসাত্মক ভূমিকা রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের নৃশংসতা মধ্যযুগের ক্রুসেডারদের বর্বরতাকেও হার মানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বহু বছর আগেই ইসলামের নামে বর্বরতা ও কুসংস্কার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বারবার মুসলমানদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি প্রকৃত মুহাম্মাদী ইসলামের বিপরীতে ওহাবিদের কথিত ইসলামকে আমেরিকান ইসলাম বলে উল্লেখ করতেন। ইসলামের গভীর অর্থ ও মর্মমূলের সঙ্গে সম্পর্কহীন থেকে ইসলামী নীতিমালার কিছু বাহ্যিক ভুল ও অগভীর ব্যাখ্যাকে জোর করে চাপিয়ে দেয় হল আমেরিকান ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।
ইসলামী ইরানের বর্তমান নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও মনে করেন যে ইসলামের শত্রুরা এই মহান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তাকফিরি ওহাবি ধারাগুলো গড়ে তুলেছে। তিনি কথিত সালাফি ওহাবিদের বিভ্রান্ত চিন্তাধারার স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেছেন, সালাফিগিরির অর্থ যদি এটা হয় যে কুরআন ও সুন্নার মূল নীতিমালার অনুসারী হওয়া এবং আসল বা খাঁটি মূল্যবোধগুলোর অনুসরণ, বিচ্যুতি ও বিভ্রান্তির বিরুদ্ধে সংগ্রাম, শরিয়ত বা ধর্মীয় বিধিবিধানের পুনরুজ্জীবন আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণকে প্রত্যাখ্যান করা, তাহলে আমাদের সবারই উচিত সালাফি হওয়া। কিন্তু সালাফি হওয়া বলতে যদি নানা ধর্ম ও মুসলিম মাঝহাবগুলোর মধ্যে বিদ্বেষ, বর্বরতা ও সহিংসতা ছড়িয়ে দেওয়াকে বোঝানো হয় এবং সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তির বিরোধিতাকে বোঝানো হয়, তাহলে তা ইসলামী সংস্কৃতি আর সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, বরং এর ফলে ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতারই প্রসার ঘটবে। কারণ সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তি হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি। তিনি আরও বলেছেন,
যে ইসলাম গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধায়, মাযহাবগুলোর মধ্যে যুদ্ধ বাঁধায়, মুমিনদের সঙ্গে কঠোর আচরণ করে এবং কাফিরদের প্রতি বন্ধু ভাবাপন্ন ও দয়াদ্র থাকে, সে ইসলামকে বিশ্বাস করা যায় না। কারণ এই ইসলাম হচ্ছে সে আমেরিকান ও ব্রিটিশ ইসলাম যা মুসলমানদেরকে পাশ্চাত্যের পুঁজিবাদের ফাঁদে আটকাতে চাচ্ছে। একই সঙ্গে তারা মুসলমানদেরকে ভোগবাদ ও নৈতিক অধপতনের দিকেও টেনে নিতে চাচ্ছে। ওহাবি তাকফিরিদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিঃসন্দেহে এরা ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের ঠিক 180 ডিগ্রি বিপরীতে চলছে। ইসলাম ধর্ম শত্রুদের সহযোগিতা এবং ধর্মের শত্রুদের ও দাম্ভিকদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করতে বা এড়িয়ে চলতে মুমিনদের নির্দেশ দিয়েছে। তাকফিরি ইসলাম ও ধর্মনিরপেক্ষ ইসলাম পাশ্চাত্যের পক্ষ থেকেই মুসলমানদের কাছে তুলে ধরা হচ্ছে ও ধরা হবে, যাতে যুক্তিবাদী ও ভারসাম্যপূর্ণ মৌলিকতাবাদী ইসলাম স্থানীয় গণজাগরণ বা বিপ্লবগুলোর মধ্যে জোরদার না হয়।
মুসলমানদের প্রথম কেবলা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে ইরানের ইসলামী বিপ্লব। এ বিষয়টিকে একটি ধর্মীয় বিশ্বাসে পরিণত করতে সক্ষম হয়েছে এই মহান বিপ্লব, ফলে ইহুদিবাদ যে মুসলমানদের প্রধান শত্রু তা স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খমেনী রহমতুল্লাহ আলাইহির ডাকে প্রায় 35 বছর ধরে রমজানের শেষ শুক্রবারে পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইসরায়েল এখন ফিলিস্তিনের উপর কর্তৃত্ব হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত। শান্তি আলোচনার নামে ফিলিস্তিনিদেরকে ধোঁকা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বারবার বুমেরাং হচ্ছে। ইসরায়েল গণহত্যার জন্য ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দিনকে দিন স্বাধীন চেতার সরকার ও জাতিগুলোর মাধ্যমে নিন্দিত আর কোণঠাসা হয়ে পড়ছে। আর এ অবস্থায় মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃকলহ ও বিবাদ ছড়িয়ে দিয়ে ইসরায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে। ইসলামের নামে উগ্র ইসলাম ও তাকফিরি প্রবণতা ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গে বলেছেন, তাকফিরিরা ইহুদিবাদী ইসরায়েলের খবিস তথা অপবিত্র অস্তিত্বের দিক থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানে আত্মশুদ্ধি প্রসঙ্গে অহংকার দমনের গুরুত্বের বিষয়ে কথা বলছিলাম আমরা। পবিত্র কোরআনে নমরুদ ও ফেরাউনের মতো মহা অহংকারীদের পরিণতি তুলে ধরা হয়েছে। তারা শক্তি ও প্রাচুর্যের কারণে অহংকারী হয়ে মানুষের প্রভু হওয়ার দাবি করছিলেন। অন্যদিকে কোরআনে দাউদ ও সুলাইমান নবীর প্রসঙ্গ এসেছে। তাদেরকে মহান আল্লাহ দিয়েছিলেন অলৌকিক জ্ঞান। হযরত সুলাইমানকে মহান আল্লাহ দিয়েছিলেন পাখি সহ অনেক প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা। জিন জাতীয় ছিল তাঁর বশীভূত। জিনদেরকে দিয়ে অনেক অসাধারণ কাজ করিয়ে নিতেন তিনি। বাতাসও ছিল সুলাইমান আলাইহিসসালামের অনুগত, ফলে তিনি আকাশপথে ভ্রমণ করতে পারতেন এবং যখনই যেখানে দ্রুত যাওয়ার দরকার হতো উড়োজাহাজের চেয়েও দ্রুত গতিতে সেখানে পৌঁছে যেতেন।
নবুয়ত ও বাদশাহীর অধিকারী সুলাইমান আলাইহিসসালামের এত বিপুল সম্পদ ও শক্তি ছিল যে তা তার আগের ও পরের কোনো বাদশার মধ্যে দেখা যায়নি। অথচ এত কিছুর পরও তিনি ছিলেন মহান আল্লাহর প্রতি সব ক্ষেত্রেই অত্যন্ত বিনম্রচিত্ত ও নিবেদিত প্রাণ দাস হিসেবে পুরোপুরি আত্মসমর্পিত। দুনিয়ার সম্পদ ও বিত্ত বৈভবের প্রতি তাঁর বিন্দুমাত্র আগ্রহ ছিল না, কারণ তিনি তাঁর অলৌকিক জ্ঞান ও সম্পদ আর বিশাল রাজ্যকে মহান আল্লাহর অশেষ করুণার দান বলে মনে করতেন। অন্যদিকে কারণ বিপুল সম্পদের অধিকারী হয়ে বলেছিল, এইসব সম্পদ ছিল তাঁর নিজের জ্ঞান ও সাধনারই ফসল। ফলে সে জাকাত দিতে অস্বীকার করে এবং পরিণতিতে ধ্বংস হয়ে যায় তার সব সম্পদ ও অহংকার।
হযরত সুলাইমান নবী রানী বিলকিসকে অহংকার মুক্ত করার জন্য ও তাঁকে এক আল্লাহর অনুগত করার জন্য প্রয়োগ করেছিলেন বিশেষ অলৌকিক ক্ষমতা। ফলে বিলকিস দেখতে পায় যে তার সিংহাসন উঠিয়ে আনা হয়েছে সুলাইমানের প্রাসাদে। চোখের পলকে তা আনা হয় সুলাইমানের দরবারের এক সহযোগীর মাধ্যমে। বিলকিস সুলাইমান নবীর সঙ্গে দেখা করতে আসবেন বলে কাঁচের এক প্রাসাদ এবং কাঁচের বারান্দা ও করিডোরও বানানো হয় খুবই স্বল্প সময়ে। রানী বিলকিস কাঁচের করিডোর দেখে ভেবেছিলেন তা পানির হৌজ, ফলে তা পেরোতে গিয়ে পায়ের কাপড় তুলতে চেয়েছিলেন, কিন্তু নবী সুলাইমান বলে দিলেন ওটা পানি নয়, কাঁচ। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে কাপড় তোলার দরকার নেই। এভাবে বিলকিসের রাজত্ব ও সম্পদের অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং সূর্য পূজা ছেড়ে দিয়ে তওবা করে এক মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনতে বাধ্য হন শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী রানী বিলকিস। এর আগে বিলকিস সুলাইমানের মন জয় করতে কিছু দামি উপহার পাঠিয়েছিলেন, কিন্তু নবী ও সম্রাট সুলাইমান তা নিতে অস্বীকার করে বুঝিয়ে দিলেন যে তার সঙ্গে দ্বন্দ্বটা অর্থ সম্পদের নয়, বরং দ্বন্দ্বটা ইমান বনাম ইমানহীনতার এবং একত্ববাদ বনাং শির্ক বা মহত্ববাদের দ্বন্দ্ব।
পবিত্র কোরআনে সুরার নামলে বলা হয়েছে, আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, তাঁরা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সুলাইমান বলেছিলেন, হে লোকেরা, আমাকে উড়ন্ত পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সশস্ত্র বাহিনীও ছিল অলৌকিক। এ প্রসঙ্গে সুরা নামলে বলা হয়েছে, সুলাইমানের সামনে তাঁর সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন মানুষ ও পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন সারিতে বিভক্ত করা হল। যখন তারা পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে ঢোকো, তা না হলে সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালন কর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।
একটা তুচ্ছ ও ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার নিন্দাসূচক কথায় রাগ করেননি মহাশক্তিধর হযরত সুলাইমান, বরং তিনি মুচকি হাসেন এবং মহান আল্লাহর দরবারে বিনম্র চিত্রে কৃতজ্ঞ হওয়ার শক্তি চাইলেন খোদাই নিয়ামতের জন্য। এত সব শক্তির অধিকারী হয়েও তিনি ছিলেন নিরহংকার এবং তার সব শক্তির মূল উৎসের প্রতি কৃতজ্ঞ। সব নবী রাসূলই ছিলেন এমনই কৃতজ্ঞ, সহিষ্ণু, নিরহংকার ও উদারতার অধিকারী। মানুষের এক গোয়েমি ও অহংকারের পেছনে সবসময় সক্রিয় থাকে শয়তানের কুমন্ত্রণা। সে বলতে থাকে, তোমার তো আছে এত সব যোগ্যতা, এই শক্তি আর এত এত সম্পদ, তাই অন্যের কথা শুনে তুমি নিজেকে ছোট করতে যাবে কেন? তার কথা যতই ন্যায়নিষ্ঠ ও সত্য হোক না কেন, মহান আল্লাহ আমাদেরকে শয়তানের এসব কুমন্ত্রণার প্রভাব থেকে মুক্ত থাকার তৌফিক দিন। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
রমজান মাস গুনাহ মাফের একান্ত সুযোগ। ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির পাপ রমজান মাসে ক্ষমা করা হয়নি, আগামী রমজানের আগমন পর্যন্ত তার গুনাহ মাফ করা হবে না, তবে যে ব্যক্তি আরাফার দিবস অর্থাৎ নয় জিলহজ পাবে কেবল সে ব্যতীত। অর্থাৎ রমজান মাসে গুনাহ মাফের তৌফিক যে ব্যক্তি পায়নি, সে যদি আরাফার দিবসে মহান আল্লাহ পাকের কাছে স্বীয় গুনাহ মাফের জন্য প্রার্থনা ও ইবাদত বন্দিগি করে, কেবল তার গুনাহ মাফ করা হবে।
এবারে আত্মশুদ্ধির সহায়ক দুটি হাদিস শোনাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চাভিলাষ আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। যখন তোমার সামনেই তোমার প্রশংসা করা হয়, তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়ে উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ 17তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে সৎ কাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার কিংবা ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবুত দুনিয়ার রহস্য জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ করো।
اللهم اهدني فيها لصالح الأعمال واغذ لي فيها الحوائج والأمال يوما لا يحتاج إلى التفسير
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা মুসলমানদের জীবনে মসজিদের ভূমিকা দুর্বল করে ফেলার প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরের প্রথম অংশে আমরা মসজিদের ভূমিকা দুর্বল হয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে আরও কিছু আলোচনা করব, আর শেষ অংশে থাকবে তুরস্কের সুলাইমানিয়া মসজিদের পরিচিতি।
।
গত আসরগুলোতে আমরা বলেছি ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকসহ সব ক্ষেত্রে মুসলমানদের জীবনে মসজিদ দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করে। সেই সঙ্গে আমরা একথাও বলেছি, ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় মসজিদ কখনোই শুধুমাত্র নামাজ আদায় করার কাজে ব্যবহৃত হয়নি, কারণ ইসলামে ইবাদত শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেসব কাজ করা হয় তার প্রতিটিই ইবাদত হিসেবে গণ্য। কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যান্য অনেক কাজও মসজিদে বসে আঞ্জাম দেয়া যায়। এসব কাজের মধ্যে মুসলমানদেরকে রাজনৈতিক দিক দিয়ে সচেতন করে তোলা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকদের পাশাপাশি তাকফিরি ওয়াহাবি গোষ্ঠীগুলো মসজিদের এই ভূমিকাকে অস্বীকার করে আসছে।
ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের মদতপুষ্ট তাকফিরি গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব নাশকতামূলক তৎপরতা চালিয়েছে সেসবের মধ্যে মসজিদ ধ্বংস করা ছিল অন্যতম। গত 7 বছর ধরে ইসলামের বাহ্যিক বেশভূষা ধারণ করে মানবতার মুক্তির এ ধর্মের চরম ক্ষতি করেছে এসব গোষ্ঠীগুলো। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গত কয়েক বছরে শুধু ইরাক ও সিরিয়ার কয়েকশো মসজিদ ধ্বংস করেছে।
এদিকে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো মসজিদের অবকাঠামো অক্ষুণ্ণ রেখে এর চেতনাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে জার্মানির রাজধানী বার্লিনের একটি মসজিদের কথা উল্লেখ করা যায়, যেখানে ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত তৎপরতা পরিচালিত হচ্ছে। এই মসজিদের একজন মোতাওয়াল্লি এ সম্পর্কে বলেন, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত একটি স্থান যেখানে সব ধরনের মানুষ প্রবেশ করতে পারেন। এখানে সব ধর্মের মানুষকে সমান অধিকার দেয়া হয়েছে। বার্লিনের এই মসজিদটির নাম ইবনে রুশদ গ্যাটে। এদিকে হিজাব হচ্ছে মুসলিম নারীর অবশ্য পালনীয় কর্তব্য। এটি খুলে ফেলা, তাও আবার মসজিদে হিজাববিহীন অবস্থায় প্রবেশ করা, বড় ধরনের গোনার কাজ। এছাড়া ইসলামী বিধানে কোনো নারী জামায়াতের নামাজে পুরুষদের ইমামতি করতে পারে না। কাজেই দেখা যাচ্ছে দিন, ইমান ও আধ্যাত্মিকতার প্রচার ও প্রসারের ক্ষেত্রে বার্লিনের এই মসজিদ কোনো ভূমিকা তো পালন করছেই না, বরং উল্টো মানবতার মুক্তির ধর্ম ইসলামের চেতনার বিপরীত কাজ করছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নির্দেশ জেরার মসজিদ ধ্বংস করে ফেলে জায়গাটিতে মদিনার আবর্জনা ফেলার স্থান হিসেবে নির্ধারিত হয়েছিল। পবিত্র কোরআনের সূরা তওবার 107 নম্বর আয়াতে জেরার মসজিদের প্রসঙ্গ এসেছে। কুফুরির প্রচার ও প্রসার এবং মুসলমানদের মধ্যে বিভেদ ও মতানৈক্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মসজিদটি স্থাপন করেছিল একজন মুনাফেক। বার্লিনের আলোচ্য মসজিদটির মতো বর্তমান যুগেও মসজিদ নামের যেসব স্থাপনা দেখা যায় সেগুলোও একই লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, শুরুতে যেমনটি বলেছি, আসরের এ পর্যায়ে আমরা তুরস্কের সুলাইমানিয়া মসজিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটি তুরস্কের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর অন্যতম এবং ইস্তাম্বুল শহরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। ওসমানীয় সাম্রাজ্যের শৌর্য বীর্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট সুলতান প্রথম সুলাইমানের নির্দেশে তৎকালীন প্রখ্যাত স্থাপত্যবিদ মিমার সিনান এটি নির্মাণ করেন। 1550 খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 3,500 শ্রমিক 7 বছরের মাথায় এটির নির্মাণ কাজ শেষ করেন।
গত আসরে আমরা ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ অর্থাৎ আয়া সোফিয়া মসজিদ নিয়ে আলোচনা করেছি। ওই মসজিদটিরও স্থাপত্যশিল্পী ছিলেন মিমার সিনার। তবে তিনি আয়া সোফিয়া মসজিদের চেয়ে সুলাইমানিয়া মসজিদটিকে তুলনামূলক সাদাসিদা ঢঙে নির্মাণ করেন। এই মসজিদের সাদাসিদা ভাব সাধারণ মানুষকে বেশি আকৃষ্ট করে। তুরস্কের বুর্সা প্রদেশের ইজনিক শহর থেকে আনা এক ধরনের বিশেষ টাইলস ব্যবহারের কারণে মসজিদটিতে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে। মসজিদের চার দেয়ালে স্থাপিত 200টি সুউচ্চ জানালা দিয়ে যখন এর ভেতরে সূর্যের আলো পড়ে, তখন মসজিদে চমৎকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। উসমানীয় সম্রাটদের স্থাপিত অন্যান্য মসজিদের মতো সুলাইমানিয়া মসজিদটিকেও শুধুমাত্র নামাজ আদায়ের জন্য স্থাপন করা হয়েছিল।
সুলাইমানিয়া মসজিদে রয়েছে একটি মূল গম্বুজ এবং এর দুই পাশে স্থাপন করা হয়েছে দুটি অর্ধ গোলাকার গম্বুজ। মসজিদে বাতাস চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা তৈরি করেছেন মিমার সিনান। এখন থেকে প্রায় 500 বছর আগে, যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি, তখন রাতের বেলায় সুলাইমানিয়া মসজিদকে আলোকিত রাখার জন্য 275টি মশাল জ্বালাতে হতো। মিমার সিনান এই কক্ষকে শীতল করার একটি ব্যবস্থা তৈরি করেন, যার ফলে সেখানে জমা হওয়া ধোঁয়া ফোঁটা ফোঁটা পানি আকারে জমা হয়ে তৎকালীন যুগের সেরা কালি তৈরি হয়। সুলাইমানিয়া মসজিদে ক্যালিগ্রাফি সহ অন্যান্য যেসব হস্তলিখিত ডিজাইন রয়েছে তার সবই করা হয় এই কালি দিয়ে।
সুলাইমানিয়া মসজিদের তলদেশে বেশ কয়েকটি ক্যানেল খোঁড়া হয়েছে। এসব ক্যানেলের মাধ্যমে তৎকালীন সময়ে মসজিদ ও এর আশেপাশের এলাকার পানির চাহিদা মেটানো হতো। এছাড়া এই ক্যানেলগুলো থেকে মসজিদের ভেতরে এমনভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছিল যাতে সে যুগে মসজিদের ভেতরের পরিবেশ শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা থাকে। সুলাইমানিয়া মসজিদে রয়েছে 4টি মিনার, যেগুলোর প্রতিটি 72 মিটার করে উঁচু। অত্যন্ত সাদামাটা কিন্তু আকর্ষণীয় এই মিনারগুলো মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 25 মিটার ব্যাস বিশিষ্ট এই মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা 53 মিটার। যেসব পিলারের উপর এই গম্বুজ স্থাপন করা হয়েছে, সেগুলোকে মসজিদের প্রাচীরের ভেতরে এমনভাবে বসানো হয়েছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। মূল গম্বুজটির চারপাশে রয়েছে আরও 24টি ছোট ছোট গম্বুজ।
অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো সুলাইমানিয়া মসজিদকেও যুগে যুগে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। 1660 খ্রিস্টাব্দে এক অগ্নিকাণ্ডে মসজিদটির মারাত্মক ক্ষতি হয় এবং তৎকালীন সুলতান চতুর্থ মুহাম্মাদের নির্দেশে এটির মেরামত কাজ সম্পন্ন হয়। 1766 সালে এক শক্তিশালী ভূমিকম্পে মসজিদের প্রধান গম্বুজটি ধসে পড়ে এবং 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে গম্বুজটিকে আগের আকৃতিতে তৈরি করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় মসজিদে সংরক্ষিত গোলা বারুদ বিস্ফোরিত হলে এটিতে আবার আগুন ধরে যায়। 1956 সালে মসজিদটিকে আবার মেরামত করা হয় এবং সর্বশেষ 2008 সালে সুলাইমানিয়া মসজিদে ব্যাপক ভিত্তিক মেরামত কাজ চালানো হয়। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক আলোচনা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you. Oh,